nel tuo giardino, quello sparato dello tuo amico urbano, vivo di tu, senti il mio arco tanto il tuo dito. Da decora di bocca, da giude che prodotto un altro che ti chiamano Bistà. Chiamo Bistà. Che giude siamo un padre, un altro gioco, un tempore senti, torno a fare. Ma con già pure finì, forma la gara. Tale ciò ti spari che gara. E ti spari che se vuole scusate, sanziate. E va. Spari che debra, chiudo. ভগবান বামন দেবের সাক্ষাতে প্রার্থনা বিগ্রহ রূপে ভগবানকে দর্শন করেছে। যদিও গোকুমারের নিকটে বিগ্রহের মধ্যে তিনি সাক্ষাৎ ভগবত সাক্ষাৎকার কিন্তু তিনি এবারে সরাসরি বামন দেবের দর্শন প্রাপ্ত হলেন স্বর্গে। সাক্ষাৎ বামন দেবের দর্শন প্রাপ্ত হয়ে ভাবের আবেগে তিনি কতক্ষণ নৃত্য করলেন আনন্দ অশ্রু প্রেমাশ্রু নির্গত হচ্ছিল। বামন দেবের প্রভাব থেকে তিনি সম্মুখে যেতে সাহস করলেন। বামদেব তিনি বললেন সাক্ষাৎ বিষ্ণু বামদেব বলছেন হে প্রিয় গোকুমার, তুমি আমার বৈভব দেখে ভয়ভীত হয়ে এসো এসো তুমি আমার নিকটে। কিছু দেবতারা তারা গোকুমারকে সঙ্গে করে নিয়ে প্রভুর চরণ প্রান্তে নিয়ে গেছে। গোকুমার প্রণামাদি করছেন তখন ভগবান শ্রী বামন দেব তিনি বলছেন গোকুমার তোমার আর প্রণাম করতে হবে না, তুমি আমার নিকটে বল। ভগবান তিনি কত দয়ালু কত কৃপালু যে নিজের নিকটে ডেকে বসাচ্ছে। ভগবান শ্রী বামন দেব তার সেই অভয় হস্ত দিয়ে তার সর্বাঙ্গে হস্তটি বুলিয়ে দিচ্ছে। তাতে মনে হলো গোকুমারের সমস্ত শরীরে যেন সিংহরণ ভাব উৎপন্ন আনন্দ সিন্ধুতে ভেসে যেতে লাগে। এত দিব্যাকে দিব্য আনন্দ গোকুমার বেশ কিছুকাল স্বর্গে বাস করতে লাগলেন মনের আনন্দ। স্বর্গে গিয়েও তিনি ভুলে যাননি তিনি তার গুরু প্রদত্ত দিব্য গোপাল মন্ত্র জপ করতে লাগলেন এবং তিনি নন্দন কাননে ছিলেন। এ নয় যে তিনি সে দেবরাজ ইন্দ্রের যে সমস্ত দিব্য ভবন সেইখানে তিনি থাকতেন। এই অধ্যায়টির নাম দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের আরেকটি নাম সনাতন গোস্বামী পাদ দিয়েছেন বৈরাগ। তার মধ্যে সেই বৈরাগ ছিল, তার মনের মধ্যে আরেকটি সুপ্ত বাসনা উৎপন্ন। কি বাসনা? যে না, আমি যদি দেবরাজ ইন্দ্র হতে পারতাম তাহলে আমিও সাক্ষাতে ভগবান শ্রীবিষ্ণু অর্থাৎ বামনদেবের অর্চনা করতে পারতাম। এই সংকল্প নিয়ে গুরুদেবের বাণীতে পূর্ণ বিশ্বাস রেখে তিনি গোপাল মন্ত্র জপ করতে লাগলেন। দেবরাজ ইন্দ্রই তিনি মুক্ত হয়ে প্রধান হয়ে ভগবান শ্রীবিষ্ণুর অর্চনা করেন। অন্যান্য ঋষিরা রাগ অর্থাৎ দেবরাজ ইন্দ্রের সহযোগী ছিলেন, রূপকুমার নিজের জপ থেকে কখনো বিরত হন বা সর্বত অনেক সুখের যায়। কত সুখ সনাতন গোস্বামী পাদ বলছেন, এই পৃথিবীতে সার্বভৌম রাজা হলে যে প্রকার সুখ আনন্দ বিষয়, স্বর্গে এই সার্বভৌম রাজাদের থেকে 1 কোটি গুণ সুখ সমৃদ্ধি বেশি। 1 কোটি গুণ, 1 গুণ 100 গুণ 1 লাখ গুণ তা নয়, 1 কোটি গুণ সুখের ঐশ্বর্যের প্রাচুর্যতা বেশি। সার্বভৌম রাজার থেকে 1 কোটি গুণ সুখাচ্ছন্ন সুখ এবং ঐশ্বর্য বেশি। কিন্তু সেখানে গিয়েও তার ইচ্ছা হলো যে আমি ভগবানের সেবা, তার সেবার প্রতি কেমন তার ভাব ছিল। আমরা ভাবি যে সেবার থেকে কি করে বেঁচে যায় যাতে না করতে পারে। হ্যাঁ, প্রসাদের সেবা সময় তো লাগে, কিন্তু না, ভগবানের সেবার জন্য যে আগ্রহ এটা অপূর্ব। গোপমায়ের ইচ্ছা হলো, আমি যদি প্রভুর সেবা সহজে করতে পারতাম তাহলে আমি ধন্য হই। অকস্মাৎ দেবরাজ ইন্দ্র দৈব ইচ্ছায় এক ঋষি পত্নীকে দূষিত। দেবরাজ ইন্দ্র ঋষির সাপের ভয়ে অবিসম্পাদের ভয়ে তিনি কোথায় যেন লুকে পালিয়ে গেছেন। ভগবান শ্রী বামনদেব তিনি সমস্ত দেবতাদেরকে বললেন এবং দেবতাদের শ্রী গুরুদেব বৃহস্পতিকে বললেন, দেখো এখন স্বর্গে গোপকুমার তিনি রাজা করে দাও, ইন্দ্র করে দাও। ভগবান শ্রীবিষ্ণুর আদেশ ক্রমে দেবতারা এবং দেবগুরু বৃহস্পতি নিজের থেকে ঋষিদের নিয়ে তাকে ইন্দ্র পদে অভিষিক্ত হল। তাহলে দেবরাজ ইন্দ্র হয়ে গেল বর্তমান। নিজে দেবরাজ ইন্দ্র হয়ে তিনি এবার তার মনের ইচ্ছাকে পরিপূরণ করতে পারছে। সাক্ষাতে সমস্ত ঋষিদের সহযোগে তিনি ভগবান বামন দেবের অর্চনায় রত হন। আর ভগবান বামন দেব তিনি লোককুমারের দেওয়া পূজা উপহার সাক্ষাতে গ্রহণ করতে লাগলেন। লোককুমারের আনন্দের আর কোন ঠিক ঠিকানা থাকল, প্রচন্ড সাংঘাতিক আনন্দ যে আমি তো মতে প্রভুর দর্শন প্রাপ্ত হয়েছে, আর এখানে সাক্ষাৎ শ্রীবিষ্ণুকে আমি অর্চন পূজন আদি করতে পারলাম। ভীষণ দেব পর্যন্ত একশত বছর তিনি স্বর্গে থাকেন। দেবরাজ ইন্দ্র কিন্তু মনের মধ্যে একটু একটু সংশয় থেকে গেল। কি সংশয়? না ভগবান বামদেব তিনি পূজা উপহার গ্রহণ করার পর তিনি যেন কোথায় যেন চলে যান, কোথায় তিনি যান এটা দেবতারাও বলতে পারেন। তখন গোকুমারের মন খারাপ হতে না যে না আমি তো প্রভুর দর্শন থেকে বিগত প্রভুর অর্চনার পরে তিনি যেন কোথায় অদৃশ্য হয়ে যান কেউ বলতে পারে, দেবতারাও না। তার মনের মধ্যে খেদ কর্ম, যখন মনটি একেবারে বিষাদপূর্ণ অর্থাৎ অনেক অনেক দুঃখিত হয়ে যেতেন মনে মনে, তখন ভগবান বামদেব তিনি প্রকট হয়ে তাকে সান্ত্বনা বা সমাধান করে সর্বাঙ্গে হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা আবার ভুলে যেত ভগবান পুষ্পর আবার ভুলে এইভাবে যখন ভগবান কোন কার্যান্তরে কোথাও গমন করে তখন মন আবার খারাপ হয়ে থাকে। সনাতন লোকসংখ্যা তিনি বলছেন লোককুমার স্বর্গে গিয়েও বৈরাগ্যের মতন জীবনযাত্রা লম্বন কারণেও তিনি থাকতেন চিত্তের মধ্যে প্রবল বৈরাগ্য এবং তিনি মাতা অদিতিকে ইন্দ্রপত্নী সতীকে দেবগুরু বৃহস্পতিকে অনেক অনেক সম্মান প্রদর্শন করতেন এবং তাদেরকে পূজাও করতেন স্তুতিও করতেন। সনাতন গোস্বামীপাদ টীকার মধ্যে বর্ণনা করছেন যে স্বর্গে অপ বিষয়ে বৈভবের মধ্যে থেকেও তার চিত্তটি ছিল শান্ত বৈরাগ্যযুক্ত, সকলকে সম্মান প্রদর্শন আদি করা, এগুলো মানুষ যখন চেনা যায় কোন দরিদ্র ব্যক্তিকে যদি অনেক অর্থ দিয়ে দেওয়া যায় দেখবেন ও পূর্বের সবকিছু ভুলে গিয়েছে, তার মধ্যে অহংকার উৎপন্ন হয়েছে, He forbids said the yoga. Shakunke Uchyo Manipal. Shakunke Vanishto Yoko Manipal. Bhakta Prapto Hale, Vishaya Prapto Hale. কিন্তু এখানে সনাতন গোস্বামী পাদ বলছেন ভক্ত তিনি কেমন হবেন অহংকার শূন্য তার মনে এসে গেলেও কিছু যায় আছে আবার ইত্যাদি বলেও কোন পদ পায় ভক্ত কেমন হবে সুখেও তিনি আনন্দে বিপদ হবেন না দুঃখেও অভিভূত হবে না শীত এবং গ্রীষ্ম সংকরের মত শক্তি প্রাপ্ত তাতে উত্থিত হয়ে যাবে তিনি সেই স্বর্গের মত মহা বৈভব সম্পন্ন স্থানে থেকেও বৈরাগী নেয় জীবনযাত্রা সনাতন গোস্বামী পাদ এখানে রাজা নৌশের উপমা দিয়েছেন ভক্ত আর মাদাত্মের মধ্যে তফাৎ পার্থক্য সনাতন গোস্বামী রাজা নৌশের উপমা দিয়েছেন বলছেন একবার কোন কারণবশত এই মর্তস্থিত নৌশকে ইন্দ্রপদ প্রদান করেন ইন্দ্রপদ প্রাপ্ত হয়ে সে তো একেবারে অহংকারে ফুলে গেল মান অভিমান তার দেখে পেয়েছে তখন সেই রাজা নৌশের মধ্যে খুব ভাবনা উৎপন্ন দেবরাজ ইন্দ্রের পত্নী শচীকে সে বিবাহ করতে চায় অথচ দেবরাজ ইন্দ্রের পত্নী শচীদেবী স্ত্রী সকলের কাছে পূজনীয় এই রাজা ভ্রমণ স্বর্গে ইন্দ্রপদ প্রাপ্ত হয়ে শচীকে বিবাহ করার জন্য কয়েকবার দেবরাজ ইন্দ্র যেমনই হোক দেবী শচী ছিলেন সতীলা সতীদের কিন্তু তখন বিপদ দেবগুরু বৃহস্পতিকে গিয়ে নৌশের ভাবনা অহংকারে মদমাত্র হয়ে মানুষ কত নিচে চলে যেতে পারে রাজা নহুষ দেবী সতীর প্রতি কুভাবনা করে আকৃষ্ট হয়ে কামনার তারলায় করার জন্য প্রস্তুতি দিয়েছে দেবী সতী বললেন কে নহুষ তুমি যদি আমাকে বিবাহ করতে চাও তাহলে যে সমস্ত ঋষিরা রয়েছে তাদেরকে তাদের দ্বারা শিবিকা মানে পার্থিব নেয় সেই শিবিকাতে বসে তুমি যদি আমার কাছে আসতে পারো তাহলে আমি তোমায় বিবাহ সমস্ত ত্রিকাল বলছে মন্দিরের ডাক তারা ভগবানও তাদেরকে পূজন করে সেই সমস্ত ঋষিকে কামাসক্ত হয়ে বলছেন যে দেখো আমি হলাম রাজা আমি ওনার দেবরাজ ইন্দ্র স্বর্গের রাজা, আমার আদেশকে পালন করা তোমাদের কর্তব্য। এটা মহা অপরাধ এবং বিপজ্জনক কথা। রাজা ঋষিদের স্মৃতিকাতে আরোহণ করে চলেছে, যেতে যেতে তারা দেরি হচ্ছে না যে কখন সত্যি দেরি নিকটে আমি উপস্থিত হব, দেরি সহ্য হচ্ছে না। তখন নিজের পা বের করে ঋষিদের জটায় পা দিয়ে ঋষিদের বড় বড় জটা জটাতে পা দিয়ে বলছেন শীঘ্র এখানে শীঘ্র পদ্ধতি প্রয়োগ করতে গিয়ে বলছে সর্প সর্প মানে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। এর মানে এই নয় যে তুই যা ইচ্ছা তাই করবি, যে আপনি যখন সর্প তার্প প্রয়োগ করেছিস যা তুই সর্প হয়ে মৃত্যু লোকে চলে যা মরছে তো তাহলে ঋষি সাপাত্রে পড়ে মৃত্যু লোকে নিয়ে যেমন সম্মান করা দরকার প্রত্যেককে সম্মান করতেন, আর বৈরাগ্য জীবন যাত্রা করতেন সম্ভব কারণে তিনি বৈষ্ণবী ভক্তি প্রচার করে। বৈষ্ণবী ভক্তি কেন ভক্তিটা এখানে প্রয়োগ, সুতরাং এখানে বৈষ্ণবী শব্দ প্রয়োগ হয়েছে। এইভাবে যখন দেব পরিমিত এক বছর কাল সম্পূর্ণ হল, অকস্মাৎ ত্রিকালদর্শী কিছু মুনি ঋষিরা তারাই ত্রিকালদর্শী মুনিরা যখন স্বর্গে এলেন, স্বর্গেও অনেক ঋষিরা থাকেন দেবরাজ ইন্দ্রের পূজনে সহযোগিতা, সেই সমস্ত ঋষিরা কেউ সাধারণ তারা এই মহল্লোক থেকে আগত ঋষিদেরকে দেখে তাদেরকে অভ্যর্থনা স্বাগত সৎকার করার জন্য তাদের মধ্যে অনেক ব্যস্ত, তাদের অতি শীঘ্র যাতে বিশেষ কেউ তাদেরকে সমাদর করে। দেবরাজ ইন্দ্রকে দেবগুরু বৃহস্পতি সহ ঋষিরা তারা বললেন, হে গোপকুমার, হে দেবরাজ ইন্দ্র, এখানে দেবরাজ ইন্দ্র শব্দ প্রয়োগ করেছেন, হে দেবরাজ ইন্দ্র, আসুন আসুন, আপনি ঋষিদের পূজন অর্চন চরণ বিদ্ধ সেবা সম্পূর্ণ করুন। এখানে ভগবান শ্রী বিষ্ণু তিনিও মহর্লোক থেকে আহত স্বর্গে ঋষিদের পূজন ভগবান বিষ্ণু সাক্ষাৎ তাদের এই প্রভাব থেকে গোপকুমার আশ্চর্যান্বিত হন। একই আশ্চর্য যে প্রভু স্বয়ং তাদের পূজনে ব্যস্ত হলেন, সমস্ত ঋষিরা তাদের মধ্যে যে চঞ্চলতা, কিভাবে তাদেরকে সুখী করা যায়, কিভাবে তাদের সেবায় নিয়োজিত হওয়া যায়, এটা সাক্ষাৎ পেলাম। তারা যখন পুনঃ স্বর্গ ছেড়ে অন্যত্র গমন করলেন, গোপকুমারের মনে প্রশ্ন, কারা এনারা, কারা তাদের এত প্রভাব যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি পর্যন্ত তাদের সেবায় অংশগ্রহণ করলেন। বড় বড় ঋষিরা মহর্লোকবাসী সাধুদের ঋষিদের দেখে তারা যেন নিজেকে ধন্য মনে করতে লাগলো। যেমন ভগবত দর্শন হলে যে প্রকার আনন্দ হয়, স্বর্গবাসী সমস্ত দেবতা সহ ঋষি এবং ভগবান শ্রী বিষ্ণুরও সেই প্রকার আনন্দ হয়েছে। সকলে একে একে স্বর্গ ছেড়ে চলে যাওয়ার পর গোপকুমার জিজ্ঞাসা করছেন, হে দেবতা বৃন্দ, কারা কারা এরা, আমাকে তা বলে দাও। এখানে দেবতাদের মধ্যেও মাৎসর্য আছে। যেমন আমরা মনে করি আমি শ্রেষ্ঠ, আরে ও তো কিছুই নয়। এখানে দেবতাদের দেবত্ব অভিমান, আরে কোথায় এই দাড়ি জটা দুটো ভিখারি, এদের মহিমা বর্ণন করি কেন, তার মধ্যে অভিমান আছে, মাৎসর্য আদি অসু আদি দোষ আছে, তারা বলতে চাইলেন না, বললে ভাবছে নিজের মান সম্মানের ক্ষতি হল। দেবগুরু বৃহস্পতি তিনি এলেন, তিনি বলছেন, হে দেবরাজ ইন্দ্র, এরা সাধারণ কেউ নয়, এরা মহল্লোক নিবাসী নৈষ্ঠিক ব্রহ্মচারী। আচ্ছা, তাহলে ওনারা স্বর্গে এসে কোথায় গেলেন? আর বলছেন মহল্লোক তো আমাদের স্বর্গেরও উদ্দেশ্য। এখানে সনাতন গোস্বামী পাদ বলছেন যে এই পৃথিবীর সার্বভৌম রাজা, যারা মানে পৃথিবীর একজন রাজা হতে না, সেই সার্বভৌম রাজা থেকেও স্বর্গে 1 কোটি গুণ সুবিধা, সুযোগ সুবিধা, ভোগৈশ্বর্য বেশি। আবার এই স্বর্গের থেকে 1 কোটি গুণ সুখ হচ্ছে মহর্লোক। এই মহর্লোক কখনো বিনষ্ট হয়, ধ্বংস হয়, তবে হ্যাঁ যখন মহাপ্রলয় হয় তখন এই প্রলয়ের যে একটা তাপ আছে, সেই তাপ মহর্লোক পর্যন্ত উপস্থিত হয়, ফলে এই মহর্লোক নিবাসীরা তদূর্ধ্বে তপলোক আছে, নৈষ্ঠিক ব্রহ্মচারীগণ থাকেন, তারা সেখানে চলে। আচ্ছা, তাহলে এই ঋষিরা আমাদের স্বর্গ থেকে গেলেন কোথায়? বলছেন হে দেব রাজীব বৃহস্পতি দেব বৃহস্পতি বলছেন এই মহর্ণ নিবাসী সাধুরা ঋষিরা তারা কখনো কখনো মৃত্যু লোকে যায় এই মর্তে আসে যেতে যেতে আমাদের স্বর্গ পড়ে মহর্ণ থেকে নিম্ন দিকে আসবে স্বর্গ তাই তারা স্বর্গের উপরে কৃপা করে তাদের চরণ ধরে দিয়ে গেল হে দেবগুরু বৃহস্পতি তাহলে এখন তারা মর্তে কোথায় যাচ্ছে বলছে তারা মর্তে যাচ্ছে সমস্ত তীর্থে স্নান তারা তো পরম পবিত্র তাহলে তীর্থে তীর্থে স্নান কেন করতে যাচ্ছে খুব সুন্দর প্রশ্ন করেছে তাহলে তারা মর্তে কেন যাচ্ছে তাদের মধ্যেই তো সমস্ত তীর্থ রয়েছে তাহলে তীর্থে স্নান করতে যাচ্ছেন কেন এই পৃথিবীতে যত যত তীর্থাদি রয়েছে যত যত পবিত্রা নদী পবিত্র নদ আরো যে সমস্ত কুণ্ডাদি রয়েছে এতে সমস্ত পাপীরা স্নান করে পাপ থেকে মুক্তি বা পায় মুক্ত হয়ে যায় এই সমস্ত পাপীদের পাপ তীর্থ নদী সমূহ নদ সমূহ পুষ্কর পুষ্করিণী সমূহ তারা গ্রহণ করে তাই পৃথিবী তো পাপই তো বেশি সেই পাপে যখন তীর্থ সমূহ পরিপূর্ণ হয়ে যায় তখন তাদেরও কষ্ট হয় এই তীর্থের পাপ সমূহকে নষ্ট করার জন্য এই মহল্লোক নিবাসী ঋষিরা তারা গিয়ে গঙ্গা যমুনা সরস্বতী ভগীরথী তিতিক্ষা ইত্যাদি পুণ্যা নদীতে তারা স্নান করে সেই সেই তীর্থের পাপ গুলোকে তারা ধ্বংস করে দেয় তাহলে সাধারণ যে তীর্থের পাপ সেগুলিকে ত্রিকালদর্শী মহামুনিরাই স্নান করে সেই পাপকে বিধ্বংস করে দেন নষ্ট করে দেন শাস্ত্রে বলছেন যারা বাস্তবিকই সাধু তাদের চরম বিধৌত জলই সমস্ত তীর্থের থেকেও আরো অনেক অনেক গুণেময়ান তাদের পাদদ তাদের চরমামৃত তীর্থের থেকেও পবিত্র মানা গেছে সাধুরা তীর্থে তীর্থে স্নান আদি করে তীর্থে মলরাশি অর্থাৎ পাপ রাশি ধুয়ে নিঃশেষ করে দেন তীর্থ পাপ গ্রহণ করে নিজেই তখন পাপীর মতো হয়ে পড়ে এখন আমার কি হবে এখন আমার কি হবে তখন মহাত্মারা স্নান করলে পর সেই সেই তীর্থ পুনঃ পবিত্র হয়ে তাহলে তীর্থের থেকেও আরো পবিত্র হচ্ছে যদি সেই প্রকার সাধু পায় চাপানুপাল তার যখন পুষ্ট হয়েছিল অনেকে বললো যে তুমি গঙ্গায় স্নান কর তাহলে তোমার পাপ খানিকটা চলে যখন গঙ্গায় স্নান করতে যাচ্ছেন দেখছেন গঙ্গার জল যখনই তার মধ্যে স্নান করতে যাচ্ছেন গঙ্গা সরে যাচ্ছে বলছে আরে তুই তো মহা অপরাধী তুমি যদি আমার বুকের মধ্যে এসে স্নান করিস তোর ওই অপরাধ তুই যে এত অপরাধী এত পাপ করেছিস যে আমি গ্রহণ করতে পারবো না আমি সহ্য করতে পারবো না তাই গঙ্গা মাতা তিনি পালিয়ে যাচ্ছে যখন শ্রীবাস পণ্ডিত চাপান গোপালের অপরাধকে মুক্ত করে দিলেন, মহাপ্রভুকে সন্তুষ্ট করলেন, মহাপ্রভু বললেন আমার ভক্ত যখন তোমায় ক্ষমা করে দিয়েছে তাহলে তোমার আর কোন পাপ বা কিছু নেই। মহাপ্রভু আলিঙ্গন দান করলে পর তার সমস্ত গলিত পুষ্ট সর্বসমক্ষে অগণিত ভক্তের সম্মুখে তার গলিত পুষ্ট ভালো হয়। এবারে যখন তিনি গঙ্গায় স্নান করতে যাচ্ছেন, অনেক দূরে গঙ্গা, সেই গঙ্গার জল তরঙ্গে তরঙ্গায়িত হয়ে ছুটে অতি দ্রুত গতিতে চাপান গোপালের দিকে আসতেন। কেন না, আজ তোমাকে গৌরহরি ক্ষমা করে দিয়েছে, তোমাকে আনন্দ দান করেছে, এসো এসো তুমি আমার মধ্যে এসে স্নান করলে আমি পবিত্র হয়ে। দেবগুরু বৃহস্পতি বলছেন তারা এই পৃথিবী যত যত তীর্থ পাপ পুঞ্জে পূর্ণ হয়ে যায় তখন ইয়ামৃদ সাধুরা গিয়ে সেই সেই তীর্থে অবগম করার সাথে সাথে সেই তীর্থই পূর্ণ হয়ে যায়, তীর্থের মধ্যে আর পাপ থাকে। তাহলে সাধুদের মহিমা কেন, কারণ তা বুঝতে পারি। মহাভারতের পর্বে দেখা যায় সাইবাদ বলছেন একবার বিদুর কিন্তু অনেক বড় মহাত্মা, সাক্ষাৎ ধর্মরাজ, কোন কারণবশত আলাদা আলাদা সম্ভব কোন কারণবশত তিনি এই মর্তে দাসী পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন বিদুর, কিন্তু তিনি ধর্মরাজ মাতব্য ঋষি অভিশাপে তিনি এই নিন্দনীয় ফলেবার প্রাপ্ত হয়ে তিনি মর্তে বহু বছর ছিলেন, আপনি এতদিন কোথায় ছিলেন? বলছেন আমি তো তীর্থ ভ্রমণ করতে গিয়েছিলাম। বলছেন আপনার মতন মহাত্মা তীর্থ ভ্রমণের বা তীর্থ স্নানের কি প্রয়োজন? ধর্মরাজ যুধিষ্ঠির বলছেন ভাগবত শ্লোকটি রয়েছে, ভগবদ্বিদা ভগবতা তীর্থভূতাঃ স্বয়ং প্রভ তীর্থি কুর্বন্তি তীর্থানি সন্তস্তেন গদাভূতাঃ। গদাভূতাঃ কে? শ্রীমান বিষ্ণু, ভগবান শ্রী বিষ্ণু বলছেন সেই গদাভূতা মানে সেই নারায়ণের চিন্তন করে যে সমস্ত মহাত্মারা, তারা কেমন? তারা সাক্ষাৎ ভগবানের বিশেষ ভক্ত, তীর্থি কুর্বন্তি তীর্থান। তারা তো যদি তীর্থে স্নান করে তাহলে কি হবে, সেই তীর্থই তীর্থ স্বয়ংপ্রভু, সেই সমস্ত ঋষিদের সংস্পর্শ প্রাপ্ত হয়ে সাধুদের স্পর্শ প্রাপ্ত হয়ে তীর্থ পর্যন্ত পবিত্র হয়ে, তাহলে আপনি আর তীর্থ পর্যটন কি জন্য করলেন? এখান সাধুদের মহিমায় ব্যাখ্যা করেছে, আপনার মতন সাধুরা তীর্থ কেউ পবিত্র করে। এইভাবে সেই সাধুদের মহিমা শ্রবণ করে একেবারে বিমোহিত হয়ে আশ্চর্যজনিত হয়ে এবারে গোকুমার ভাবছে তাহলে এই স্বর্গের থেকেও যদি উপরিস্থিত মহল্লোক এবং সেই মহল্লোকে সমস্ত সাধুরাই থাকে তাহলে আমি স্বর্গে কি করছি, আমাকে মহল্লোকে যাওয়া উচিত, আমি যদি মহাল্লোকে যেতে পারতাম তাহলে খুবই ভালো। এই কথা ভেবে তিনি গুরুদেবের দেওয়া গোপাল মন্ত্র জপ করতে লাগলেন। নিয়মের সঙ্গে নিয়মের সাথেই তিনি করে থাকেন। স্বর্গের থেকেও কোটি গুণ সুখ মহল্লোক বিধ্বংস হয়, নষ্ট হয়, মহাপ্রলয় থাকে। কিন্তু মহাপ্রলয়ের যে তাপ সেটা মহল্লোক পর্যন্ত যায়। তখন সেই সমস্ত মুনিরা মহল্লোক ত্যাগ করে তারা চলে যান তপল। ভাবছেন তাহলে আমি মহল্লোকেই যাব। দেবগুরু বৃহস্পতির দ্বারা মহল্লোকের বৃত্তান্ত শ্রবণ করবেন। সারাংশ বলুন, দেবগুরু বৃহস্পতি বললেন, হে দেবরাজ ইন্দ্র, গোপকুমারকে বলছেন যে দেখো এই স্বর্গের থেকেও কোটি গুণ সুখ সেখানে। সেখানে সমস্ত ঋষিরাই থাকেন, সমস্ত ঋষিরা সর্বদা যজ্ঞ করছেন, আর যজ্ঞেশ্বর ভগবান তিনি তাদের যজ্ঞের আবির্ভাব সাক্ষাতে গ্রহণ করেন। মনের মধ্যে বাসনা উৎপন্ন হয়ে না, এই সর্বতা আরো তুচ্ছ। আমি যদি সেই মহল্লোকে যেতে পারতাম। এবার তিনি জপ আরম্ভ করলেন স্বর্গে। জপ করতে করতে হঠাৎ ব্রহ্মযোগে অকস্মাৎ আকাশ যোগে তিনি পৌঁছে গেলেন মহল্লোক। যেমন স্বর্গে এসেছিলেন কিভাবে, এই মর্তের থেকে তিনি স্বর্গের থেকে একটি বিমান এসেছিল, বিমানে করে স্বর্গে গিয়েছেন। এবারে যখন মহল্লোকে যাচ্ছেন, অকস্মাৎ তিনি দেবশ্রী নারদ আদি যেভাবে গমনাগমন করেন, ঠিক তৎপর তড়িৎবত তিনি আকাশ মার্গ থেকে পৌঁছে গেলেন মহল্লোক। মহল্লোকে গিয়ে তিনি দেখছেন যে সত্য সত্যই তো তাই, দেবগুরু বৃহস্পতি যেমন বলেছিল তেমন। দেখছেন সেখানে সমস্ত ঋষিরা অগ্নি প্রজ্বলিত করেছেন, আর তার মধ্য থেকে ভগবান যজ্ঞেশ্বর তিনি একেবারে দিক বিদিক উদ্ভাসিত করে কি করছেন, তাদেরকে দর্শন দিচ্ছেন। এবং সেই সমস্ত ঋষিদের দেওয়া সমস্ত কিছু গ্রহণ করছে। যজ্ঞেশ্বর ভগবানকে দেখে গোপকুমার একেবারে বিমোহিত হয়ে গেল। এইভাবে গোপকুমার নিত্য প্রতি যজ্ঞেশ্বর ভগবানকে দর্শন করে আনন্দে মাতোয়ারা হয়ে ইতস্তত মহল্লোকের বনে বনে বিচরণ করত। এইভাবে বেশ কিছুদিন গেল। সমস্ত ঋষিরা তারা বললেন, হে গোপকুমার, তুমি যদি আমাদের মধ্যে থাকতে চাও, তুমি তো বৈশ্য জাতি, তাহলে তোমাকে ব্রাহ্মণ হতে হবে। আমরা তোমাকে ব্রাহ্মণত্ব প্রদান করতে চাই। গোপকুমার অনেক চিন্তা ভাবনা করে বলছে যে না, আমি ব্রাহ্মণত্ব প্রাপ্ত হতে চাই না, আমি ব্রাহ্মণ হতে চাই। সনাতন গোস্বামী বলছেন, কেন এই কথা বলছেন, ব্রাহ্মণ হলে অহংকার, আমি জাতির মধ্যে বর্ণের মধ্যে শ্রেষ্ঠ, তাই তিনি ব্রাহ্মণ হতে চাই না। আমি বৈশ্য আছি ঠিক আছে, আমি এইভাবেই প্রভু সেবা করতে পারব। তিনি রাজি হল। গোপকুমার অনেকদিন থাকার পর ঋষিদের সঙ্গে যত্রতত্র ভ্রমণ করতে থাকে, এবং তিনি দেখেন যে সমস্ত ঋষিরা যজ্ঞ করে, যজ্ঞে যজ্ঞেশ্বর ভগবান প্রকাশ হয়ে প্রত্যেকের থেকে পৃথক পৃথক ভাবে তাদের যজ্ঞের ভার গ্রহণ করে। কিন্তু যখন যজ্ঞ শেষ হয়ে যায় তখন ভগবান আর সেখানে থাকেন। শাস্ত্রের নির্দেশ যে হবন ক্রিয়া কতক্ষণ পর্যন্ত হয়, সূর্য অস্তের আরো কয়েক দণ্ড পূর্বেই যজ্ঞ সমাপ্ত হয়ে যাবে। তা যজ্ঞ সমাপ্ত মানে রাত্রে আর প্রভুর দর্শন হয় না। তখন মনে মনে ভাবে, না না, আমার সেই জগন্নাথ ক্ষেত্রে জগন্নাথ দেবী ভাল, তিনি দারু ব্রহ্ম রূপে এক ভাবে দাঁড়িয়ে একই দৃষ্টিতে আমি দর্শন করতে পারি। আবার জগন্নাথের কথা মনে পড়ে, দোদুল্যমান অবস্থা। অকস্মাৎ একদিন এই মহল্লোকে এক ঋষি এলেন, 5 বছর বয়স মাত্র, সমস্ত শরীরে কোন বস্ত্র নেই, ছোট্ট শিশু বালক। মহল্লোকবাসী সেই সমস্ত প্রকাণ্ড তেজস্বী ঋষিরা তারা গিয়েছে ছোট্ট বালককে চরম বিধর্ম থেকে নিয়ে স্তব্ধ করে তারা যেন একেবারে সাক্ষাৎ ভগবানকে পেয়েছে। লোকমা ভাবছি, আর এই ছোট্ট বালকটার এত সম্মান, এত তার পূজন, লোকে তো ভগবানকেও এমন ভাবে পূজন করে। কিন্তু সেখানে লোকমা কিছু বলতে পারে, যখন সেই বালকটি পূজা গ্রহণ করে যখন আবার চলে গেলেন অন্যত্র কোথাও, তখন লোকমা ঋষিদের কাছে অনেক বিনয়ের সঙ্গে বলছেন, হে ঋষিবর, কে? আমি তো কিছুই বুঝতে পারলাম। বলছেন, এই চতুষ্কালের মধ্যে শরৎ কুমার। বলছেন, ইনি হচ্ছেন সমস্ত ঋষিদের আদিতে সৃষ্টি, পূর্বে সৃষ্টি হয়েছে। ওনার আরো এই প্রকার 3 ভাই আছেন, মানে সর্বমোট 4 ভাই। তার মধ্যে যিনি এসেছিলেন ইনি শরৎ কুমার, ভগবানের অবতার এবং বৈরাগ্যের পরম শিখরে তারা বিরাজমান। সেই কারণে তারা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকের নিকটেই পূজনীয়। কোথায় থাকে ওনারা? বলছেন, আমাদের এই মহল্লোক থেকে আরো অনেক ঊর্ধ্বে উদ্দরপণে সেখানে তপলোক আছে। সেই তপলোকের সাক্ষাৎ ভগবান সেখানে বিরাজমান, স্বরূপ সনন্দন শরৎ কুমার আদি সেখানে থাকেন এবং আরো আরো বিশেষ বিশেষ মুনি ঋষিরা সেখানে থাকেন। আমাদের মহল্লোকের থেকেও আরো কোটি কোটি গুণ সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ তপলোক। বলছেন, হে গুরুবার, যখন মহাপ্রলয় হয় তখন আমাদের এই মহল্লোক বিনষ্ট হয় না, কিন্তু মহাপ্রলয়ের যে তাপ, সেই তাপ আমাদের সহন করা অসহনীয় হলে পর আমরা এই মহল্লোক ত্যাগ করেই সেই তপলোকে চলে গেছি। সেখানে কোন প্রকার ভয় কষ্ট কিছুই নেই, সর্বদাই সমস্ত নৈষ্ঠিক ব্রহ্মচারীগণ অনবরত অহরহ তারা প্রভুর উপাসনা করে। বাস মহল্লোকে যাওয়ার লোভে গোকুমাররা শান্তি নেই এই পৃথিবীতে। কত জায়গায় 2 জায়গায় রাজা স্বর্গে গিয়ে দেবরাজ ইন্দ্র, মহল্লোকে গিয়ে ঋষিদের সান্নিধ্য লাভ করলেন। এবারে তার ইচ্ছা হলো না তপলোকে কিভাবে যাওয়ার, আর ওই তপলোকে আমাদের যেতেই দেয়। তিনি গুরুদেবের স্মরণ নৃত্য করতে লাগলেন আর সাথে সাথে গোপাল মন্ত্র জপ করতে লাগলেন। এবার তিনি কেমন ভাবে কিভাবে সেই তপলোক প্রাপ্ত হবেন, শীতের পরবর্তী অংশ আমরা শ্রী শ্রী আল্লাহ মদন গোপালের কৃপা হলে, নিতাই চাঁদের কৃপা হলে আমরা আগামী দিবসে শ্রবণ করবো। সুতরাং অর্ধকার দিনের পাঠের বিরাম এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে হরি হরি বল।